ডয়েচে ভেলে, বিজ্ঞান ও প্রযুক্তি।
স্বাগত জানাচ্ছি আজকের বিজ্ঞান আয়োজনে। আমার যতটুকু মনে পড়ে, আমি স্কুলে থাকতে ডারউইন সম্পর্কে খানিকটা পড়েছিলাম, খানিকটা শুনেছিলাম। তারপর আমার কাছে ডারউইন বিস্মৃত প্রায়, এমনকি পশ্চিমা বিশ্বেও আমরা তেমন কোনো উচ্চবাচ্য শুনি না তাকে নিয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে জনপ্রিয় বাংলা ওয়েবসাইট মুক্তমনা ডারউইন দিবস পালন করেছে ঘটা করে। সে কারণেই আমরা মুক্তমনার কয়েকজন যুক্তিবাদী গবেষককে ধরে বসলাম, কেন তাদের এই আয়োজন। চলুন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে সিঙ্গাপুর থেকে যোগ দিচ্ছেন অভিজিৎ রয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন বন্যা আহমেদ, আর ক্যানাডা থেকে যোগ দিচ্ছেন ফরিদ আহমেদ। অভিজিৎ রায়, যদি আলোচনা শুরু করা যায় আপনাকে দিয়েই, কেন এত বড় আয়োজন ডারউইনকে নিয়ে?
আসলে ডারউইনদের একটা ইতিহাস আছে, পাশ্চাত্য বিশ্বে তো বটেই, ইদানিং আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতেও এই কনসেপ্টটা জরুরি হয়ে পড়েছে। আমি মনে করি ডারউইন ডে যে কনসেপ্টটা আপহোল্ড করে আমাদের মধ্যে, সেটা হচ্ছে যে খুব সিম্পলি যে কোনো ঐশ্বরিক কোনো আবেদন ছাড়াই বিভিন্ন স্পিসিস বা প্রজাতি প্রাণী জগতে উদ্ভিদ জগতে ইভলভ করতে পারে, খুব সিম্পলিসিটি থেকে কমপ্লেক্সিটিতে যেতে পারে আর কি। এই জিনিসটা সাধারণ মানুষের মধ্যে খুব স্পষ্ট নয়, এই যে প্রাণী জগতের বিবর্তন, প্রাণী জগতের যে এত সুন্দর একটা পৃথিবীতে যেভাবে ছড়িয়ে পড়েছে সেগুলো খুব স্পষ্ট নয়। তো এই জিনিসটা আমরা মনে করি যারা মানবতাবাদী, যারা যুক্তিবাদী, যারা বিজ্ঞান চর্চা করছেন, এই জিনিসগুলোকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করা প্রয়োজন, বিশেষ করে এই বিবর্তনের তত্ত্বটাকে, ঠিক আছে। এছাড়াও বর্তমানে পাশ্চাত্য বিশ্বে যে ইন্টেলিজেন্ট ডিজাইন শুরু হয়েছে আইডি নিয়ে, ওগুলো আমরা পরে আলোচনা করব, তো সেগুলোকে প্রতিহত করার জন্য এবং প্রধানত জনসচেতনতা তৈরি করার জন্য ডারউইন ডের একটা বিশাল ভূমিকা আছে বলে আমরা মনে করি।
এখন বন্যা আহমেদের কাছে আমরা একটু যেতে চাই। বন্যা আহমেদ, আপনার কিছু লেখা পড়ার চেষ্টা আমি করছিলাম, যদিও আমি প্রথমেই বলে নিয়েছি ডারউইন বিষয়ে আমার দৌড় কতটুকু। এই যে ডারউইনের বিবর্তন তত্ত্ব, এটার ইন্টারপ্রিটেশন বা এর বিশ্লেষণ ব্যাখ্যা আমরা খুব কঠিনভাবে করতে পারবো না, কারণ আমাদের শ্রোতারাও চাইবেন একটা সহজ ব্যাখ্যা। আপনি যদি একটু সহজ করে আমাদেরকে খুব অল্প সময়ে কিছুটা ধারণা দিতে পারেন।
অভিজিৎ যেরকম অলরেডি বলল যে জীব জগতের বিকাশ এবং বিবর্তন এই জিনিসটা কিভাবে হয়েছে, সেই জিনিসটাই আসলে ডারউইন প্রথম আমাদের সামনে তুলে ধরেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। এর আগে পর্যন্ত 1859 সালে প্রথম তিনি ওই অরিজিন অফ স্পিসিস বইটা এই বিবর্তন তত্ত্বটা, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে যে বিবর্তন তত্ত্ব সেটা তিনি প্রকাশ করেন, যদিও তার আগে কয়েক দশক ধরেই তার উপর তিনি কাজ করছিলেন, এবং তারও আগে কয়েক শতক ধরে বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন, মানে বিভিন্ন ভাবে চেষ্টা করছিলেন এই বিষয়ে, তাদের বিভিন্ন রকমের সংশয় হচ্ছিল, তারা চেষ্টা করছিলেন একটা তত্ত্ব দেওয়ার, আরো কয়েকজন দিয়েছেন যেটার মধ্যে কিছু ভুল এবং ত্রুটি ছিল। কিন্তু ডারউইনই প্রথমবারের মতো আমাদেরকে বললেন যে যে সৃষ্টি তত্ত্বগুলো যেগুলো অবৈজ্ঞানিক ভাবে আমাদেরকে এতদিন ধরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলে এসেছে কিভাবে মানুষের সৃষ্টি হচ্ছে এবং একটা ঐশ্বরিক ঈশ্বরকে নিয়ে এসেছে সৃষ্টির জন্য, যে কোনো প্রাণের এবং অর্থাৎ জীব জগতের সৃষ্টির জন্য, সেটা ঠিক নয়। আসলে মানুষের এবং অন্যান্য জীব জগতের বিকাশ এবং বিবর্তন হচ্ছে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে, বিবর্তনের মাধ্যমে। এই জিনিসটাই হচ্ছে আসলে বিবর্তনের মূল কথা, এছাড়াও এটা আসলে এখন জীববিজ্ঞানের একটা মূল তত্ত্ব।
ফরিদ আহমেদের কাছে একটু যাওয়া যাক তাহলে। ফরিদ আহমেদ, আমরা তো জানি আমাদের একটা প্রাথমিক ধারণা এবং সাধারণ ধারণা যে পশ্চিমা বিশ্ব বিজ্ঞানমুখী, কিন্তু পশ্চিমা বিশ্বে ডারউইন চর্চার এত অভাব কেন? তার বিপরীতে দেখা যাচ্ছে যে কিছু গবেষক মাঠে নেমেছেন তাকে ভুল প্রমাণের জন্য এবং সেই ধর্মীয় রক্ষণশীলতাকে পুঁজি করে।
দুটো তত্ত্ব পৃথিবীকে আসলে খুব বেশি নাড়া দিয়ে গেছে। একটা ছিল ফিজিক্সের কপার্নিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্ব, যার আগ পর্যন্ত মানুষ বিশ্বাস করত টলেমির পৃথিবীটাই হচ্ছে পুরো মহাবিশ্বের কেন্দ্রে, কিন্তু সেই তত্ত্বকে নাড়া দিয়ে দেয় কোপার্নিকাস। কোপার্নিকাস এসে বললো যে না, সূর্যই হচ্ছে সৌরজগতের কেন্দ্রে এবং পৃথিবী ঘুরছে। আরেকটা তত্ত্ব, যে তত্ত্বটা জীববিজ্ঞানে প্রচন্ড ভাবে নাড়া দেয়, সেটা হচ্ছে ডারউইনের এই বিবর্তন তত্ত্ব। কিন্তু কোপার্নিকাসের যে তত্ত্বটা, সেই তত্ত্বটা মোটামুটি এখন আমরা এস্টাবলিশ করে ফেলছি, কিন্তু দীর্ঘদিন ধরে বিবর্তনবাদটা এখন পর্যন্ত কিন্তু এটা আক্রান্ত হচ্ছে। আর আপনি আমাকে যে প্রশ্নটা করছেন যে কেন পশ্চিমা বিশ্ব এখন পর্যন্ত ডারউইনকে নিচ্ছে না, সে বিষয়ে আমি কয়েকদিন আগে আমি একটা টাইমে একটা আর্টিকেল পড়তে যেয়ে দেখলাম যে সেখানেও এরা সংশয় প্রকাশ করছে যে আমেরিকা একসময় বিজ্ঞান বিষয়ে গবেষণায় শীর্ষে ছিল, এখন বলা হচ্ছে যে আমেরিকা হয়তো সেই অবস্থানটা ধরে রাখতে পারবে না, কারণ গত কিছুদিন ধরেই আমরা পাশ্চাত্য বিশ্বে, বিশেষ করে বলা যেতে পারে গত এক দশক ধরে হঠাৎ করে পাশ্চাত্য বিশ্বে আমরা পিছন দিকে হাঁটার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। বুশ প্রশাসনের সময় থেকে বিশেষ করে বিজ্ঞান বিষয়ক যে সমস্ত ফান্ডগুলো ছিল সেগুলো অনেক কমিয়ে দেওয়া হয়, যার ফলে এখন হচ্ছে কি যে বিজ্ঞান বিষয়ক যে গবেষণাগুলো সেই গবেষণাগুলো কিন্তু এখন আমরা আমেরিকাতে আগের চেয়ে সুযোগ সুবিধাগুলো অনেক কমে গেছে আমেরিকা সহ পাশ্চাত্য বিশ্বে।
অভিজিৎ রায় যে প্রসঙ্গটা আগে তুলেছিলেন যে ইন্টেলিজেন্ট ডিজাইন বা আইডি, এই বিষয়টা অভিজিতের কাছ থেকে আরেকবার পরিষ্কার করে নেওয়া যাক।
একটা জিনিস স্পষ্ট করা দরকার, বিজ্ঞানের বিভিন্ন শাখায় তো রিসার্চ হচ্ছে, বিভিন্ন শাখায় অগ্রগতি হচ্ছে, খুব কম শাখাতেই বা খুব কম তত্ত্ব নিয়েই বিতর্ক সৃষ্টি করা হয়। সেদিক থেকে ডারউইনের তত্ত্ব একেবারে ব্যতিক্রম, এটা একটা কারণ আছে। কারণটা কি, ডারউইনের তত্ত্বই প্রথমবার একেবারে বিশ্বাসের যে অচলায়তন সেটাতে একেবারে খুব দৃঢ়ভাবে আঘাত করেছে। কারণ পৃথিবীতে যখন মানুষ এসেছে, সে যখন একটা খোলা মাঠে দাঁড়িয়ে থাকে, আকাশের দিকে তাকায়, তারা দেখে, চাঁদ দেখে, গাছপালা দেখে, তখন সে ভাবে কিভাবে আমি এলাম, কিভাবে আমার জন্ম হলো, কিভাবে এত কিছু আমি দেখছি, কিভাবে আসলো সবকিছু। তো এই সমস্ত জিনিসগুলো সমাধান করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপকথা, উপকথা, লোককথা তারা তৈরি করেছে, বিভিন্ন কিছুকে তারা বিশ্বাস করেছে, এবং শেষ পর্যন্ত ধর্মের মাধ্যমে, বিভিন্ন ধর্মের মাধ্যমে সেগুলো নিজেদের মাথায় আত্মস্থ করেছে আমি বলবো। তো ডারউইন প্রথম বললেন যে দেখো এই জিনিসগুলো আমরা খুব বৈজ্ঞানিক ভাবেই ব্যাখ্যা দিতে পারি, যে ন্যাচারাল সিলেকশন বলে একটা জিনিস হয়, সেখানে কোনো ঐশ্বরিক হস্তক্ষেপের দরকার নেই। খুব সিম্পল একটা লাইফ ফর্ম থেকে আজকের দিনে জটিল জীবের উদ্ভব হয়েছে, এবং বিভিন্ন স্টেপের মাধ্যমে। এর মধ্যে তো পৃথিবীতে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে, আবহাওয়ার পরিবর্তন হয়েছে, বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলোর সাথে তাল মিলে মিলে আমাদের প্রজাতিরও পরিবর্তন হয়েছে, এবং যেগুলো শেষ পর্যন্ত টিকে থেকেছে সেগুলোই বংশবৃদ্ধি করতে পেরেছে, এবং সেখান থেকে ধীরে ধীরে বিভিন্ন প্রজাতি সৃষ্টি হয়েছে। এই সিম্পল জিনিসটা একেবারে আমি বলবো যে বিপুলভাবে আঘাত করলো সমস্ত ধর্মগ্রন্থগুলো, সমস্ত বিশ্বাসের অচলায়তনে। কারণ সেখানে তারা যে এতদিন ধরে চিন্তা করেছিল যে একজন ঈশ্বর দরকার, যিনি বসে থাকবেন, যিনি কোন প্রাণীটা কখন সৃষ্টি করবেন, কোন সময় কি সৃষ্টি হবে সেগুলো নিয়ন্ত্রণ করবেন, এই জিনিসটা ভেঙে গেল। বিশেষ করে বাইবেল, বাইবেলের একটা ভার্সি আছে জেনেসিসের 2:19 বোধহয়, সেখানে বলছে যে সমস্ত প্রাণীকে আদমের কাছে নিয়ে যাওয়া হলো, এবং তাকে বলা হলো আদমকে যে তুমি তার নাম ঠিক করো প্রত্যেকটা প্রাণীর। তার মানে এই বাইবেল অনুযায়ী সমস্ত প্রাণী একসাথে একসাথে ওই সময় থেকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন থেকে স্থির অবস্থায় রয়েছে, কারণ প্রত্যেকটা প্রাণীর নাম আদম এভাবে বলছিল আর কি। তো এখন কথা হচ্ছে এই জিনিসগুলো ভেঙে পড়তে শুরু করলো ধীরে ধীরে যত বিজ্ঞানের আবিষ্কারের ফলে। যেমন ধরুন ফসিল, ফসিল রেকর্ড থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন স্পিসিস তো স্থির নয়, যে ডাইনোসর ছিল একসময় বিলুপ্ত হয়ে গেছে, ডাইনোসর ফসিল আমরা পাচ্ছি। তো বিভিন্ন এরকম যে ম্যামথের ফসিল পাওয়া যাচ্ছে, এগুলো কি করেছে যে এগুলো একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে স্পিসিস স্থির নয়, অ্যাটলিস্ট স্পিসিস গুলো যেগুলো ছিল সেগুলো এক্সটিংক্ট করে গেছে, মানে নিঃশেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এই যে জিনিসগুলো, এই যে সন্দেহ মানুষের মনে, এই যে এগুলো একেবারে বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করে একদম সাইন্টিফিক্যালি রূপ দিলেন হচ্ছে ডারউইন। তো সেই জন্য ডারউইনের তত্ত্বটাকে একেবারে বলা হয় যে ধর্মের ইয়েতে আঘাত করেছে। তো এখন যেটা হয়েছিল যে ধার্মিকরা এই তাদের সৃষ্টিতত্ত্বকেও, বাইবেলীয় সৃষ্টিতত্ত্বকেও এই বিজ্ঞানে ঢোকানোর চেষ্টা করেছিল অনেকদিন ধরে তারা চেষ্টা করেছে। বিশেষ করে বাইবেলের এই 6 দিনে বিশ্ব সৃষ্টি হয়েছিল, অমুক দিন প্রাণী, অমুক দিন মানুষ, এগুলো আর কি। কিন্তু 1987 সালে আমেরিকা ওই কোর্টে সেটাকে একেবারে অবৈজ্ঞানিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ডগমা হিসেবে আখ্যায়িত করে ওটাকে বাতিল করে দেয়। তারপর থেকেই মূলত যে সারা বিশ্বে এবং বিশেষ করে পাশ্চাত্য বিশ্বের ওই আমেরিকা থেকে মুষ্টিমেয় কিছু বিজ্ঞানী, বিশেষ করে আমি নাম বলবো হচ্ছে মাইকেল জনসন, তারপরে হচ্ছে উইলিয়াম ডেমস্কি এবং মাইকেল বিহে, এই তিনজন একটা সংগঠনের মতো গঠন করে এই ইন্টেলিজেন্ট ডিজাইন নাম দিয়ে একটা তত্ত্ব তৈরি করেন। সেটা আসলে কিছুই নয়, তারা যেখানে ওই বাইবেলের সৃষ্টিতত্ত্ব ছিল ওই সৃষ্টিকর্তার জায়গায় ডিজাইনার শব্দটাকে বসায় দিল এবং সৃষ্টির জায়গায় ডিজাইন শব্দটাকে ইউজ করলো, এবং একই আর্গুমেন্ট, একই দিক, একই সমস্ত কিছু নতুন করে সাপ্লাই করার চেষ্টা করা হলো আর কি। সেটাতে যেটা হলো যে আবার পাশ্চাত্য বিশ্বে একটা প্রবল আন্দোলন শুরু হলো যে হ্যাঁ এগুলোকেও সায়েন্সে অন্তর্ভুক্ত করতে হবে। শেষ পর্যন্ত ওই ডারউইনিজমই, ডারউইনের বিবর্তনবাদই আমাদের এই পুরো জিনিসটা থেকে আমাদের আসলে বাঁচিয়ে দিয়েছে, কারণ বিজ্ঞানীরা আবার ইভলিউশনকে ওই পাবলিকের কাছে, জনগণের কাছে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে। এবং বিভিন্ন বিজ্ঞানী আছেন এর মধ্যে, রিচার্ড ডকিন্স আছেন, কেনেথ মিলার আছেন, তারা কোর্টে গিয়ে সাক্ষ্য দিয়েছেন, কিভাবে ইভলিউশন হয় তার ব্যাখ্যা করেছেন, এবং শেষ পর্যন্ত ডোভার কোর্টে ওটাকে আবারও দ্বিতীয়বারের মতো ওই ইন্টেলিজেন্ট ডিজাইন যে জিনিসটাকে, ওটা তো আসলে সৃষ্টিতত্ত্বই, ওটাকে বাতিল করে দেওয়া
হয়েছে। এবার যাই বন্যা আহমেদের কাছে। বন্যা আহমেদ, এই যে মুক্তমনার ডারউইন চর্চার উদ্যোগ, এই উদ্যোগটি সম্পর্কে আপনার কাছে তাহলে একটু শোনা যাক।
উদ্যোগটা নেওয়ার একটা বিশেষ কারণ ছিল। ডারউইন ডে পালন করার আন্তর্জাতিক উদ্যোগটা নেওয়ার পিছনেও আরেকটা কারণ আছে। 2009 সাল হচ্ছে ডারউইনের জন্মদিনে 200 বছর পূর্তি আর কি, আর 150 বছর পূর্তি হবে অরিজিন অফ স্পিসিস বইটার। তো সেই জন্য তারা আর কি সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা, আমার মনে হয় এটার চেয়ারম্যান মানে প্রেসিডেন্ট বোধহয় ডক্টর রিচার্ড ডকিন্স, ডারউইন ডে ডট অর্গ এর, ওনারা প্রতি বছর গত কয়েক বছর ধরে এই ডারউইন ডে টা পালন করে অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করছেন সারা পৃথিবী জুড়ে, যাতে 2009 সালে বড় করে এটাকে পালন করা যায়। তো সেই উদ্যোগ থেকে আমরা দেখলাম যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিবস পালন করি, নারী দিবস বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, আমরা আন্তর্জাতিক হিউম্যানিস্ট ডে, ন্যাশনালিস্ট ডে, এগুলো আমরা পালন করে আসছি মুক্তমনার পক্ষ থেকে গত কয়েক বছর ধরেই। এইবার আমরা ঠিক করলাম যে ঠিক আছে, তাহলে আন্তর্জাতিক এই বিজ্ঞান কমিউনিটি যেটা আছে আর কি, বৈজ্ঞানিক কমিউনিটি, তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং আমাদের দেশগুলো মতো দেশগুলোতে আসলে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমাদের বোধহয় তাদের সাথে মিলে এই ডারউইন ডে পালন করা দরকার। এবং সেখান থেকেই আসলে শুরু হয়, আমাদের একজন সদস্য আছেন অনন্ত, বাংলাদেশ থেকে উনি লেখেন, তো উনি প্রথম এটাকে পালন করার জন্য প্রস্তাব করেন আর কি। তো তারপরে আমরা সেখান থেকেই উদ্যোগ নিয়ে নতুন এই ওয়েবসাইটটা তৈরি করি, আমরা বিপুল ভাবে সাড়া পেয়েছি আসলে এটার লঞ্চ করার পরে।
এবার যাই ফরিদ আহমেদের কাছে। ফরিদ আহমেদ, বাংলাদেশে বা ভারতের পশ্চিমবঙ্গে এই সমস্ত এলাকায় ডারউইন চর্চাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইছিলাম আমরা।
আমাদের দেশে বিজ্ঞান চর্চার সুযোগ বলতে গেলে একেবারেই নেই, যেটুকু চর্চা করা হয় সেটুকু মূলত পেশাগত কারণে করা হয়, আমরা আসলে আত্মস্থ করি না সত্যিকারের বিজ্ঞান মনস্কতা, সেটা কিন্তু আমাদের মধ্যে নেই। তো আমাদের সাধারণ লোক তো আসলে প্রচুর পিছনে পড়ে আছে বিজ্ঞানের দিক থেকে, আমাদের শিক্ষিত যে লোকজন যাদেরকে আমরা মনে করি যে বিজ্ঞানের যাদের প্রাতিষ্ঠানিক ডিগ্রি আছে, তাদের মধ্যেও কিন্তু সত্যিকার অর্থে আসলে বিজ্ঞান মনস্কতা, সত্যিকারের বিজ্ঞানকে চিন্তা করা বা বিজ্ঞান দিয়ে সবকিছুকে ব্যাখ্যা করা, যুক্তি দিয়ে ব্যাখ্যা করা, সেটা কিন্তু আমাদের দেশে নেই। তো আমাদের দেশে এই প্রচেষ্টাটা সত্যিকার অর্থে খুবই কঠিন, আর বিশেষ করে বাংলায় বিজ্ঞান বিষয়ক লেখালেখি একেবারেই নেই। তো এদিক থেকে বলা যায় যে মুক্তমনা কিছু চেষ্টা করছে যে সাধারণ লোকের জন্য খুব সাধারণ ভাষায় বিজ্ঞান বিষয়ক লেখালেখিগুলো করা, সচেতনতা সৃষ্টিগুলো করা, বা তাদেরকে ডারউইন সম্পর্কে জানানো, বিবর্তনবাদ সম্পর্কে জানানো, বা বৈজ্ঞানিক অন্যান্য যে সমস্ত তত্ত্বগুলো আছে সেগুলোকে জানানো, অথবা আমাদের সার্বিক জীবনযাত্রায় বিজ্ঞানকে নিয়ে আসা, সেটা করার ক্ষেত্রে প্রিন্টেড মিডিয়া কিন্তু আমাদের দেশে ওইভাবে সফল না। এখন যদি আমরা এইভাবে হয়তো ইন্টারনেটের মাধ্যমে কিছু যদি করতে পারি, সেক্ষেত্রে হয়তো আমি মনে করি যে আমরা কিছু সফল হলেও হতে পারি। তবে আমাদেরকে এই ক্ষেত্রে আরো প্রচুর লেখক দরকার। বিজ্ঞান বিষয়ক লেখালেখির ক্ষেত্রে কিন্তু আমরা যে সমস্যায় ভুগি সেটা হচ্ছে যে লেখকের একেবারে অভাব, বিশেষ করে বাংলায় এত কম, হাতে গোনা কয়েকজন হয়তো বিজ্ঞান বিষয়ক লেখালেখি করছে। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের আরো আরো অনেক বেশি, যারা বিশেষ করে যাদের বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড আছে, আমি আশা করব যে ওনারা আরো বেশি বেশি করে লিখবেন। দেশে হয়তো আমাদের সরকারকে কিছু প্রচেষ্টা নেওয়া উচিত যে বিজ্ঞানমুখী শিক্ষা যাতে দেওয়া যায়, কারণ বিজ্ঞান জিনিসটা এমন একটা জিনিস, এটা আপনাকে খুব ছোটবেলা থেকেই কিন্তু আপনাকে এই জিনিসটা দিতে হবে। তা না হলে যখন আপনার খুব ছোটবেলা আপনার মধ্যে ধর্মীয় কুসংস্কারগুলো ঢুকে যাবে, তখন পরবর্তীতে কিন্তু আপনাকে যতই বিজ্ঞান বিষয়ক জ্ঞান দেওয়া হোক না কেন, আপনি কিন্তু সেটা নিতে পারবেন না। কাজে আমি মনে করি যে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে সরকার একটা ব্যাপক ভূমিকা নিতে পারে, যারা বিজ্ঞান বিষয়ক পড়াশোনা করেছেন তারা লেখালেখি করতে পারেন, সবাইকে আসলে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে আমাদের দেশে বিজ্ঞান চর্চার জন্য।
ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাধর মনীষী চার্লস রবার্ট ডারউইনকে নিয়ে আমরা ঠিক একদিনের আলোচনায় সবটা বলে ফেলতে পারবো না, সে আশা করাটাও ঠিক নয়। ধন্যবাদ জানাচ্ছি অভিজিৎ রায়কে, বন্যা আহমেদকে এবং ফরিদ আহমেদকে। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানের মাধ্যমেও ডারউইন চর্চা চালিয়ে যাবার। সবাইকে ধন্যবাদ।